এক আল্লাহ এক বার্তা অধ্যায় ২১ অধিক রক্তপাত। আসুন সত্যে চলি। যখন আত্মিক সত্যের বিষয় আসে তখন আমরা খুব ধীরে শিখি। আল্লাহ এটা জানেন, এতদিনে তোমাদের ওস্তাদ হয়ে ওঠা উচিত ছিল, কিন্তু তার বদলে আল্লাহর কালামের গোড়ার কথাগুলোই আবার তোমাদের শিক্ষা দেবার জন্য ওস্তাদের দরকার হয়ে পড়েছে। শক্ত খাবারের বদলে ছোট ছেলেমেয়েদের মতো আবার তোমাদের দুধ খাওয়া দরকার হয়ে পড়েছে। ইব্রানী ৫:১২ কিতাবুল মুকাদ্দাস। ওহ, এই জায়গায় আল্লাহর আমাদের প্রতি অনেক দয়াবান, কারণ যা আমাদের অনেক আগেই শেখার কথা ছিল এখনও তিনি তা ধৈর্য ধরে আমাদের শিখাচ্ছেন। আমাদের বোঝার জন্য তিনি তার কিতাবে শত শত কাহিনী অন্তর্ভুক্ত করেছেন, যা পরিষ্কারভাবে একটি গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করে। রক্তপাত ভিন্ন কোনো গুনাহের মাফ হয় না। ইব্রানী ৯:২২ কিতাবুল মুকাদ্দাস। আমাদের নিখুঁত পাক সৃষ্টিকর্তার কাছে গুনাহের ক্ষমার বিষয়টা কখনোই সাধারণ বিষয় ছিল না। প্রথম যেদিন দুনিয়ায় গুনাহ প্রবেশ করেছিল সেই দিন থেকেই আল্লাহ গুনাহগারদের একটি শিক্ষা দিয়ে আসছেন যে শুধুমাত্র একটি নিখুঁত কোরবানিই পারে গুনাহের প্রায়শ্চিত্ত করতে। এভাবে আল্লাহ পাক, যিনি ন্যায়বিচারক, তিনি গুনাহগারকে শাস্তি না দিয়ে গুনাহের শাস্তি দিলেন। আদম ও হাওয়া গুনাহ ঢাকতে চেয়েছিলেন। আদম ও হাওয়া গুনাহ ঢাকতে নিজেরা যে প্রচেষ্টা করেছিল তা আল্লাহ পাক প্রত্যাখ্যান করেছিলেন। মৃত্যুর মধ্য দিয়ে মূল্য দেয়া ছাড়া আল্লাহ গুনাহের ক্ষমা করতে পারেন না। কাবিল ও হাবিলের কাহিনী আমাদেরকে একই শিক্ষা প্রদান করে। একইভাবে ইব্রাহিম ও ইসাকের কাহিনীও তাই প্রকাশ করে। পুরাতন নিয়মের পুস্তকগুলো যেমন পয়দায়েশ, হিজরত এবং লেবীয় পুস্তকে অনেক পুরুষ ও স্ত্রীলোকদের কাহিনী রয়েছে যারা এই কোরবানির নিয়মের কাছে সমর্পিত ছিলেন। ওয়াদা অনুসারে কিভাবে আল্লাহ ইব্রাহিমের বংশধরকে একটি মহান জাতিতে পরিণত করলেন সেই বিষয়ে হিজরত পুস্তকে লেখা আছে। ইব্রাহিমের কাছে আল্লাহর করা অনেক ভবিষ্যৎ ঘটনা ঘটার মধ্য দিয়েই ইসরায়েলের বংশ মিশরের রাজা ফারাওয়ের দাস হয়ে পড়ল। আল্লাপাক ওয়াদা করলেন যে তিনি তাদের দাসত্ব থেকে মুক্ত করবেন, এবং এইভাবে দুনিয়ার কাছে তার এই ছবি প্রকাশিত হল যে কিভাবে তিনি আদমের বংশকে তাদের গুনাহের যে দাসত্ব রয়েছে তা থেকে মুক্ত করবেন। এই হল নাজাত বা উদ্ধার পর্বের কাহিনী। এইদিকে মুসার মধ্য দিয়ে মাবুদ মিশর দেশের উপর ১০টি ভয়ানক আঘাত নিয়ে আসলেন। প্রথম ৯টি আঘাত, যার মধ্য দিয়ে মাবুদ মিশরের মিথ্যা দেবতাদের চ্যালেঞ্জ করেছেন ও হারিয়ে দিয়েছেন, তা একমাত্র সত্য আল্লাহর কাছে সমর্পিত হতে ও ইসরায়েলদেরকে মুক্ত করে দিতে ফোরনের প্রতি কাজ করে নাই। আল্লাহ মুসাকে বললেন যেন তিনি লোকদের জানিয়ে দেন যে মিশর ও ইসরায়েলের প্রত্যেক পরিবারের প্রথম সন্তান মারা যাবে। নির্ধারিত দিনের মাঝরাতে মৃত্যুদূত সেই দেশের উপর দিয়ে যাবে এবং প্রত্যেক ঘরের প্রথম সন্তানকে মেরে ফেলবে। এটা খুবই খারাপ সংবাদ ছিল। সুসংবাদ ছিল এটা যে আল্লাহ এই মৃত্যুজনক আঘাত থেকে রক্ষার জন্য একটি উপায় করে দিলেন। মাবুদ মুসাকে বললেন যেন প্রত্যেক পরিবার এক বছরের ছাগল বা ভেড়ার পাল থেকে বেছে নেওয়া একটি পুরুষ বাচ্চা, তার শরীরে যেন কোথাও কোনো খুদ না থাকে, হিজরত ১২-৫ বাছাই করে। তারপর নিরূপিত দিনে সেই বাচ্চাটাকে হত্যা করা হবে এবং তার রক্ত ঘরের দরজার চৌকাঠের দুপাশে ও উপরে লাগিয়ে দেবে। যারা সেই ভেড়ার বা ছাগলের বাচ্চার রক্ত দরজার চৌকাঠে লাগিয়ে রাখবে এবং ঘরের মধ্যে থাকবে, যখন সেই মৃত্যু আঘাত তাদের উপর দিয়ে যাবে তখন তাদের কোনো ক্ষতি হবে না, তারা রক্ষা পাবে। মাবুদ ওয়াদা করেছেন, আর আমি সেই রক্ত দেখে তোমাদের বাদ দিয়ে এগিয়ে যাব, তাতে মিশর দেশের উপর আমার গজবের বিপদ থেকে তোমরা রেহাই পেয়ে যাবে। হিজরত ১২-১৩। আল্লাহ যেভাবে বলেছিলেন সবকিছু সেইভাবেই ঘটছিল। মিশরের সেই বিশেষ দিনে আল্লাহ সেই সমস্ত প্রথম জাতদেরকে রক্ষা করেছিলেন যারা রক্তের নিচে ছিল। এছাড়া অন্যান্য সবাই, এমনকি ফৌরনের ছেলেও মারা গেল। আমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাব যে প্রত্যেক ঘর মৃত্যুর সাক্ষী হয়েছিল। হ্যাঁ, প্রত্যেক ঘর, হয় একটি মেষ বা ভেড়ার মৃত্যু হবে নতুবা প্রথম সন্তানের মৃত্যু হবে। সেই রাতে যারা তাদের দরজার চৌকাঠে রক্ত লাগিয়েছিল তারা তাদের দাসত্ব ও জীবনের দুঃখ দুর্দশা থেকে রেহাই পেয়েছিল, তারা মুক্ত হয়েছিল, স্বাধীন লোক হয়েছিল। তাদের মুক্তির মূল্য কি ছিল? একটি মেষের রক্ত। আরেকবার কোরবানির নিয়মের কাছে গুনাহ ও মৃত্যুর নিয়ম হেরে গেল। পরবর্তী বছরগুলোতে ইহুদিরা এই উদ্ধার পর্ব পালন করে আসছিল, যেখানে তারা একটি পশুর ভোজ করত যা তাদেরকে সেই মহান উদ্ধারের কথা স্মরণ করিয়ে দিত যা আল্লাহ একটি মেষের রক্তের মধ্য দিয়ে সম্পন্ন করেছিল। আল্লাহ তার লোকদের পরিচালনা দিচ্ছিলেন। সত্যিকারের উদ্ধার পর্বের রাতে আল্লাহ ইসরায়েলদেরকে মিশরীয়দের 400 বছরের দাসত্ব থেকে মুক্ত হতে পরিচালিত করেছিলেন এবং তাদেরকে মরুভূমিতে চালিত করেছিলেন। আল্লাহ পরিকল্পনা করলেন যেন তিনি তাদেরকে সেই দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারেন যার কথা তিনি ইব্রাহিম, ইসাক, ইয়াকুব ও তাদের বংশধরদের কাছে ওয়াদা করেছিলেন। তাদের যাত্রাপথে আল্লাহ তাদেরকে বিভিন্নভাবে সঙ্গ প্রদান করেছিলেন। মাবুত তাদের পথ দেখিয়ে নিয়ে যাবার জন্য দিনের বেলায় মেঘের থামের মধ্যে আর রাতের বেলায় আলো দেবার জন্য আগুনের থামের মধ্যে উপস্থিত থেকে তাদের আগে আগে যেতেন। এতে তারা দিনে ও রাতে সব সময় চলতে পারত। হিজরত 13:21। মাবুত যে শুধুমাত্র তাদেরকে আলো দিয়ে মরুভূমিতে পরিচালনা দিয়েছেন তা নয়, কিন্তু সেই সাথে তিনি তার শক্তিশালী হাত দিয়ে লবণ সমুদ্রের মধ্যে পথ প্রস্তুত করেছেন এবং ফৌরনের সৈন্যদলের হাত থেকে রক্ষা করেছেন, এবং তারপর যেভাবে তিনি মুসার কাছে ওয়াদা করেছিলেন সেইভাবে তিনি তাদেরকে সিনাই পর্বতের কাছে নিয়ে আসলেন। ওই পর্বতের পাদদেশে এই নতুন জাতির প্রায় 2 লক্ষাধিক লোক এক বছরের জন্য ক্যাম্প স্থাপন করল। কিভাবে তারা এই শুষ্ক মরুভূমিতে বেঁচেছিল? আল্লাহ তার রহমত ও দয়ার গুণে তাদেরকে বেহেস থেকে রুটি এবং পাথর থেকে পানি দিতেন। যদিও ইসরায়েলীয়রা ধারাবাহিকভাবে আল্লাহকে শুক্রিয়া জানানো, তাকে বিশ্বাস করা ও তার বাধ্য হতে ব্যর্থ হয়েছে যিনি তাদেরকে দাসত্ব থেকে মুক্ত করেছেন, কিন্তু তিনি কখনোই তাদের প্রতি অবিশ্বস্ত হন নাই। যখন তারা তার বিরুদ্ধে গুনাহ করত তখন তিনি তাদেরকে বিচার করতেন এবং যখন তারা বিশ্বাস করতেন তখন তাদেরকে দোয়া করতেন। মাবুদ আল্লাহ তার পছন্দের জাতির মধ্যে দিয়ে এমনভাবে কাজ করছেন যেন চারিপাশে জাতিগুলো তা দেখতে, বিবেচনা করতে ও তার মুক্তির পথ সম্পর্কে জানতে পারে। সেই সাথে আল্লাহ চাইতেন যেন লোকেরা বুঝতে পারে যে তাকে ব্যক্তিগতভাবে জানতে পারা সম্ভব। ইসরায়েল জাতিকে 10 শরীয়ত এবং অন্যান্য নিয়ম দেওয়ার পর তিনি তার লোকদেরকে আদেশ দিলেন যেন একটি অনন্য পবিত্র স্থান তৈরি করে যাকে শরীয়ত তাম্বু বলা হবে। 15 অধ্যায় দেখুন। শরীয়ত বা আবাস তাম্বু, ইসরায়েলীয়দের দিয়ে তুমি আমার থাকার জন্য একটি পবিত্র জায়গা তৈরি করিয়ে নেবে, তাতে আমি তাদের মধ্যে বাস করব। যে নমুনা আমি তোমাকে দেখাতে যাচ্ছি ঠিক সেই রকম করেই তুমি আমার এই আবাস তাম্বু ও সব আসবাবপত্র তৈরি করবে। হিজরত 25:8-9। আল্লাহর এই প্রাচীন লোকদের এই বিশেষ তাম্বু তৈরি করার উদ্দেশ্য কি ছিল এবং আল্লাহ যে নমুনা দিয়েছেন তাই হুবহু তৈরি করার কি গুরুত্ব ছিল? আল্লাহ এই আবাস তাম্বুর মধ্য দিয়ে তাদেরকে একটি দৃশ্যমান শিক্ষা দিতে চেয়েছিলেন যে আল্লাহ কেমন এবং কিভাবে তার কাছে যেতে হবে। কিতাবে আবাস তাম্বু ও এর তৈরি কাজ সম্পর্কে 50টি অধ্যায় রয়েছে, তাই এখানে সবকিছু ব্যাখ্যা করা সম্ভব নয়। আমরা এখানে কয়েকটি মৌলিক বিষয় লক্ষ্য করব। একমাত্র পথ, আল্লাহ আবাস তাম্বুর মধ্য দিয়ে এইটা শিখাতে চেয়েছেন যেন দুনিয়া জানতে পারে যে যদিও তিনি পরিপূর্ণরূপে পাক পবিত্র কিন্তু তবুও তিনি লোকদের সাথে বাস করতে চান। যাই হোক, এখানে আল্লাহ ও মানুষের মধ্যে একটি বড় ব্যবধান বাধা রয়েছে। সেই ব্যবধান বা বাধাটি হল গুনাহ। বিশেষ তাম্বুটি যা মানুষের মাঝে আল্লাহর উপস্থিতিকে নির্দেশ করে তা একটি বড় আয়তকার উঠান দ্বারা বেষ্টিত ছিল। উঠানের বেড় ছিল ব্রোঞ্জের পিলার দিয়ে তৈরি এবং লিলেন জিনিস দিয়ে তৈরি। উচ্চতায় এটি ছিল 2.5 মিটার। এটি যথেষ্ট উঁচু ছিল কারণ যেন কেউ এর উপর দিয়ে দেখতে না পারে। আল্লাহ চেয়েছিলেন যেন লোকেরা বুঝতে পারে যে তারা আল্লাহর উপস্থিতির বাইরে আছে এবং এটা খুবই খারাপ সংবাদ। সুসংবাদ ছিল এটা যে আল্লাহ গুনাহগারদের জন্য একটি পথ দিয়েছেন যেন তারা তার কাছে আসতে পারে। দেয়ালে একটি দরজা ছিল যা নীল, বেগুনি ও টকটকে লাল লিলেনের সুতা দিয়ে তৈরি ছিল। শুধুমাত্র একটি পদ্ধতিতে গুনাহগাররা আল্লাহর কাছে আসতে পারত, তা হল কোনো মেষ বা উপযুক্ত পশু কোরবানির রক্ত নিয়ে দরজার মধ্য দিয়ে প্রবেশ করা। মাবুদ ইসরায়েলীয়দের বললেন, যেন তারা বাবলা গাছ দিয়ে এবং তার উপর ব্রোঞ্জের প্রলেপ দিয়ে একটি বড় কোরবান গাহ তৈরি করেন। এই কোরবান গাটি আল্লাহর বিশেষ তাম্বু ও দরজার মাঝখানে থাকবে। যারা গুনাহের কোরবানি নিয়ে আসবে, তারা তাদের হাত সেই নির্দোষ পশুর মাথায় রাখবে এবং অসহায় গুনাহগারের মতো তারা তাদের গুনাহ স্বীকার করবে। এরপর পশুটি হত্যা করা হবে এবং এর মাংস কোরবান গাহের উপর পোড়ানো হবে। এর মধ্য দিয়ে আরেকবার আল্লাহ মানুষকে দেখাচ্ছিলেন যে গুনাহ ও মৃত্যুর নিয়মের উপরে একমাত্র কোরবানির নিয়মেই জয়লাভ করতে পারে। আল্লাহর নিয়ম ছিল একেবারে পরিষ্কার, রক্তপাত ছাড়া গুনাহের কোনো ক্ষমা নেই, আর গুনাহের ক্ষমা ছাড়া আল্লাহর সাথে সম্পর্কের পূর্ণমিলন সম্ভব নয়। আল্লাহ মুসাকে আরো বললেন, যেন তিনি কাঠের উপরে স্বর্ণের প্রলেপ দিয়ে একটি সিন্ধুক তৈরি করেন। এই সিন্ধুকটিকে নিয়ম সিন্ধুক বলা হয়। এটি বেহেস্তে আল্লাহর সিংহাসনের নির্দেশন স্বরূপ। এই নিয়ম সিন্ধুকের মধ্যে আল্লাহর দেয়া পাথরের উপর ১০টি শরীয়তের ফলকটি রয়েছে। নিয়ম সিন্ধুকের উপরে সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি একটি দয়ার সিংহাসন আছে এবং তার পাশে যে ফেরিস্তাগণ জানুপেতে রয়েছে তারাও সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি। করুপদ্বয়কে বোঝানো হয়েছে আল্লাহর আশ্চর্য ফেরিস্তাদেরকে, যারা বেহেস্তে আল্লাহর সিংহাসনের চারিপাশে দণ্ডায়মান। আল্লাহ মুসাকে বললেন, যেন তিনি এই নিয়ম সিন্ধুকটিকে আবাস তাম্বুর একেবারে ভিতরের ঘরে রাখে। মহাপবিত্র স্থান আবাস তাম্বুটি দুইটি কক্ষে বিভক্ত ছিল। প্রথম কক্ষটিকে বলা হয় পবিত্র স্থান এবং ভিতরের কক্ষটিকে বলা হয় মহাপবিত্র স্থান। এই অভ্যন্তরীণ বা মহাপবিত্র স্থানটি সত্যিকারের বেহেস্তের একটি প্রতিচ্ছবি মাত্র। ইব্রানি ৯:২৪ কিতাবুল মুকাদ্দাস। মহাপবিত্র স্থানটি বেহেস্ত আল্লাহর বসবাসের স্থান হিসাবে নির্দেশ করে। এই বিশেষ কক্ষটি একটি কিউবের মতো যার দৈর্ঘ্য, উচ্চতা, প্রস্থ সব দিক থেকে সমান। আমাদের এই কিতাবের মধ্য দিয়ে যাত্রার শেষের দিকে আমরা দেখতে পাব যে বেহেস্তি শহর, যেখানে আমরা সমস্ত ইমানদারগণ একদিন থাকব। লোকেরা প্রধান গির্জা, গির্জাঘর, মসজিদ, সমাজঘর অথবা মন্দিরকে পবিত্র স্থান হিসাবে বলে থাকে, যদিও এই সমস্ত স্থানগুলো সেই লোকদের দিয়েই পূর্ণ থাকে যারা আল্লাহর মুক্তির পথকে অস্বীকার করে। সত্যিকারের পবিত্রতা কোনো বিশেষ ঘরের মধ্য দিয়ে প্রবেশের ফলে পাওয়া যায় না, কিন্তু আল্লাহর দেওয়া ক্ষমা ও ধার্মিকতা গ্রহণের মধ্য দিয়ে পাওয়া যায়। পর্দা আবাস তাম্বুর বাহিক্য দিকটা ছিল খুবই সাধারণ। এটি একটি বড় তাম্বু ছিল যা পশুর চামড়া দিয়ে তৈরি। বাইরের দিক থেকে এটি ততটা আকর্ষণীয় ছিল না, কিন্তু ভিতরের দিক থেকে এটি অসম্ভব সুন্দর ছিল। আবাস তাম্বুর কক্ষ দুটি একটি পাতলা কাপড় দিয়ে ভাগ করা ছিল, যাকে পর্দা বলা হয়। নীল, বেগুনের, লাল রঙের সুতা এবং পাকানো মসিনা সুতা দিয়ে একটা পর্দা তৈরি করাবে। ওস্তাদ কারিগর দিয়ে তার উপরে কারুবিদদের ছবি বুনিয়ে নেবে। হিজরত ২৬:৩১। এই পর্দা মানুষকে মহাপবিত্র স্থান থেকে আলাদা রাখে, যেখানে মাবুদের গৌরব ও নূর অবস্থান করে। প্রত্যেকের জন্য এই পর্দা ঘোষণা করে যে বাইরে থাকো অথবা মৃত্যুবরণ করো। এই বিশেষ পর্দা আল্লাহর ধার্মিকতার মানকে নির্দেশ করে। এই ধার্মিকতার মানের বিষয়ে মাবুদ আল্লাহ মুসার কাছে ১০ আজ্ঞা বা নিয়ম দেওয়ার মধ্য দিয়ে জানিয়েছিলেন, কিন্তু এই ১০টি আজ্ঞা বা শরীয়ত আল্লাহ আসলে কি চান তা খুবই সামান্য বিষয় প্রকাশ করে থাকে। আল্লাহর চূড়ান্ত পরিকল্পনা ছিল তার পুত্রকে দুনিয়াতে পাঠানো, যিনি দৃষ্টান্ত প্রকাশ করবেন যে তার সাথে চিরকাল বাস করার উপযোগী হয়ে উঠতে কি প্রয়োজন, আর তা হল পরিপূর্ণ পবিত্রতা। মসীহ হবেন আল্লাহর সেই মানদণ্ড। আল্লাহ পর্দা ডিজাইন করেছেন যেন আমরা তার সম্পর্কে চিন্তা করি। এই সৌন্দর্যপূর্ণ পর্দাটি খাঁটি মসিনা সুতা দিয়ে তৈরি, যা মসিহের নিখুততার ছবি প্রকাশ করে থাকে। তিনি হবেন পবিত্র, গুনাহবিহীন। এই খাঁটি কাপড়ের মধ্যে ছিল তিনটি উজ্জ্বল রং, নীল, বেগুনি এবং টকটকে লাল। নীল বেহেস্তের রং, মসিহ হবেন বেহেস্তি মাবুত। লাল দুনিয়া, মানুষ ও রক্তের রং, মসিহ একটি দেহ ধারণ করবেন এবং দুঃখ ভোগের মধ্য দিয়ে রক্ত ঝরাবেন এবং গুনাহগারদের স্থানে নিজে মৃত্যুবরণ করবেন। বেগুনি, বেগুনি হল নীল ও লালের মিশ্রণ। মসিহ একদিকে আল্লাহ, একদিকে মানুষ। বেগুনি হল রাজকীয় রং। যতজন মসিহকে বিশ্বাস করবে তাদের প্রত্যেকের অন্তরে তিনি আত্মিক রাজ্য প্রতিষ্ঠা করবেন। পরবর্তীতে তিনি দুনিয়াতেও তার রাজ্য স্থাপন করবেন। বেগুনি রং যেভাবে নীল ও লাল রঙের মধ্যবর্তী রং, ঠিক একইভাবে মসিহ আল্লাহ ও মানুষের মধ্যকার মধ্যস্থতাকারী হবেন। আল্লাহ মাত্র একজনই আছেন এবং আল্লাহ এবং মানুষের মধ্যে মধ্যস্থ মাত্র একজন আছেন। সেই মধ্যস্থ হলেন মানুষ মসিহ ঈসা। তিনি সব মানুষের মুক্তির মূল্য হিসাবে নিজের জীবন দিয়েছিলেন। আল্লাহ ঠিক করার সময়ে সেই বিষয়ে সাক্ষ্য দেওয়া হয়েছে, প্রথম তিমোথিও 2:5-6। গৌরবের মেঘ। যখন আবাস তাম্বু তৈরি করা হয় এবং সবকিছু আল্লাহর ইচ্ছা অনুসারে রাখা হয়, তখন তিনি বেহেস্তি সিংহাসন থেকে গৌরবের মেঘের মাধ্যমে তার উপস্থিতি পাঠিয়ে দেন। তারপর মেঘ এসে মিলন তাম্বুটা ঢেকে ফেলল এবং মাবুদের মহিমায় আবাস তাম্বুটা, অর্থাৎ মিলন তাম্বুটা, মেঘে ঢাকা এবং মাবুদের মহিমায় পূর্ণ ছিল বলে মুসা সেখানে ঢুকতে পারলেন না। হিজরত 40:30-35। মাবুদ আল্লাহ মহাপবিত্র স্থানে নিয়ম সিন্ধুকের দয়ার সিংহাসনের করুপদয়ের মাঝখানে তার উজ্জ্বল আলোর উপস্থিতি দিতেন। আল্লাহ তার লোকদের সামনে দৃশ্যমানভাবে প্রকাশিত হতেন। মাবুদী বাদশাহ সমস্ত জাতি কেঁপে উঠুক, তিনি করুপদের উপরে সিংহাসনে বসে আছেন। দুনিয়াটা যবুর শরীফ 99:1। মহাপবিত্র স্থানে তার গৌরব প্রকাশ ও আবাস তাম্বুর উপরে তার উপস্থিতির মেঘ প্রকাশ করার মধ্য দিয়ে সৃষ্টিকর্তা দুনিয়ার সমস্ত জাতি ও সেই সমস্ত প্রজন্মকে, যারা এখনও জন্মগ্রহণ করে নাই, তাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছিলেন। একমাত্র সত্য আল্লাহ সমস্ত গুনাহগারদেরকে আহ্বান জানাচ্ছেন যেন তার সাথে একটি সম্পর্ক তৈরি হয়, কিন্তু তার জন্য কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। দৃশ্যমান দৃষ্টান্ত। যারা আল্লাহ সম্পর্কে এবং তার লোকদের জন্য যে পরিকল্পনা আছে তা জানতে চান, তাদের জন্য আবাস তাম্বু অগণিত দৃশ্যমান বিষয় প্রকাশ করে থাকে। চিত্রের দৃশ্য। আবাস তাম্বু সম্পর্কে আল্লাহ যে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন, সেই অনুসারে দাসত্ব থেকে মুক্ত হওয়াই ইসরায়েলের 12 জাতি সিনাই পর্বতের পাদদেশে যেভাবে তাদের তাম্বু স্থাপন করেছিল, তা আকারে একটি ক্রুশের বা সলিবের মতো ছিল। আবাস তাম্বু ছিল তাদের ঠিক মাঝখানে, যার দক্ষিণ দিকে 3টি বংশ, উত্তরে 3টি বংশ, পশ্চিম দিকে 3টি বংশ এবং পূর্ব দিকে অন্য 3টি বংশ ছিল। যখন আল্লাহর গৌরবপূর্ণ মেঘ আবাস তাম্বুর উপরে অবস্থান করত, তখন অস্বীকার করতে পারত না যে একমাত্র সত্য আল্লাহ তাদের মাঝখানে ছিল। আবাস তাম্বু থেকে আরেকটি দৃশ্যমান শিক্ষা হল এই যে, তাম্বুটির চারিপাশের দেয়াল উঁচু সাদা মসিনার কাপড় দিয়ে তৈরি ছিল, যার একটি মাত্র দরজা ছিল। দরজার মধ্য দিয়ে ঢুকলে একটি কোরবান গা ছিল। লোকেরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর গৌরবের উপস্থিতি থেকে দূরে থাকত যতক্ষণ পর্যন্ত না তারা কোরবানির দ্বারা রক্তপাত না করে তার কাছে আসতে চাইত, কারণ রক্তেই থাকে প্রাণীর প্রাণ। সেই জন্যই তোমাদের প্রাণের বদলে আমি তা দিয়ে কোরবান গাহের উপরে তোমাদের গুনাহ ঢাকা দেবার ব্যবস্থা দিয়েছি। রক্তের মধ্যে প্রাণ আছে বলেই তা গুনাহ ঢাকা দেয়। লেবীয় 17:11। গুনাহের ক্ষমার জন্য মূল্য হিসাবে মৃত্যু ভিন্ন আর কিছুই নেই। আর যেহেতু যখনই মানুষ গুনাহ করত, তখনই একটি কোরবানি দেওয়া মানুষের পক্ষে অসম্ভব ছিল, তাই আল্লাহ তাদের এই আদেশ দিলেন যেন বছরে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় তারা একটি করে মেষ কোরবানি দেয় এবং কোরবান গাহে পোড়ায়। যারা মাবুদকে ও তার পরিকল্পনায় বিশ্বাস করতেন, তারা এই দৈনিক কোরবানির মধ্য দিয়ে সৃষ্টিকর্তার সাথে সম্পর্কের পুনরুদ্ধার করাটাকে উপভোগ করতেন। এরপর থেকেই সেই কোরবানগাহের উপর প্রত্যেক দিন নিয়মিতভাবে দুটা করে ভেড়ার বাচ্চা কোরবানি দিতে হবে। তার প্রত্যেকটার বয়স হবে এক বছর। একটা কোরবানি দিতে হবে সকালবেলায় আর অন্যটি সন্ধ্যাবেলায়। বংশের পর বংশ ধরে মিলন তাম্বুর দরজার কাছে মাবুদের অর্থাৎ আমার সামনে নিয়মিতভাবে এই পুরানো কোরবানি দিতে হবে। সেখানেই আমি তোমাদের সঙ্গে দেখা করব এবং তোমার সঙ্গে কথা বলব। হিজরত 29:38-42 আয়াত। প্রায়শ্চিত্তের দিন তার সত্যকে আরো অধিকভাবে প্রকাশ করার জন্য আল্লাহ তার লোকদেরকে বললেন যে একটিমাত্র পথ আছে যার মধ্য দিয়ে গুনাহগারেরা সেই মহাপবিত্র স্থানে প্রবেশ করতে পারে, বিশেষ কক্ষ যা নিজেই বেহেস্তকে চিহ্নিত করে। বছরে একদিন একজন বিশেষ মনোনীত ব্যক্তি যাকে মহা ইমাম বলা হয় তিনি মহাপবিত্র স্থানে প্রবেশ করতে পারবেন। প্রায়শ্চিত্তের এই দিনে মহা ইমাম পর্দার ওপারে যেতে পারবেন। তিনি তার সঙ্গে কোরবানি দেওয়া ছাগলের রক্ত নিবেন এবং দয়ার সিংহাসনের যেখানে নিয়ম সিন্ধুক রয়েছে তার উপরে ও সামনে সাতবার সেই রক্ত ছিটাবেন। যদি মহা ইমাম অন্য কোন দিন আল্লাহর উপস্থিতির মধ্যে ঢুকতে চায় তাহলে তিনি মারা যাবেন। যদি ইসরায়েল জাতি তার উপরে শুধু বিশ্বাস করে তাহলে এই রক্ত ছিটানোর মধ্য দিয়ে আল্লাহ তাদের এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। মিলন তাম্বুর এই সমস্ত বিস্তারিত বর্ণনা, এর আসবাবপত্র এবং কার্যক্রম সবকিছুই তৈরি করা হয়েছে যেন দুনিয়ার কাছে একটি প্রাণবন্ত চিত্র হস্তান্তর করা যায় যে কিভাবে গুনাহগারদের গুনাহ ঢেকে দেওয়া হয় এবং পরিপূর্ণরূপে পবিত্র সৃষ্টিকর্তার সাথে তাদের ভেঙে যাওয়া সম্পর্ক পুনরুদ্ধারিত হয়। এই সমস্ত কিছুই আগত মসীহ ও তার মিশন বা কাজকে নির্দেশ করে। এভাবেই শতাব্দীর পর শতাব্দী ধরে এই মনোনীত জাতিকে ব্যবহার করার মধ্য দিয়ে মাবুদ আল্লাহ গুনাহের কাছে হেরে যাওয়া দুনিয়ার কাছে শত শত চিত্র প্রেরণ করেছেন এবং অনেক আশ্চর্যমূলক ওয়াদা দেওয়ার মধ্য দিয়ে যোগাযোগ করেছেন। বাইতুল মুকাদ্দাস ও তার কোরবানি। মুসা ও ইসরায়েলের সন্তানদের দ্বারা তৈরি করা এই বিশেষ তাম্বু যেখানে মাবুদ আল্লাহর উপস্থিতিতে আসত তার প্রায় 500 বছর পরে আল্লাহ বাদশাহ সুলাইমানকে নির্দেশ দিলেন যেন এই অস্থায়ী তাম্বুর পরিবর্তে একটি স্থায়ী বাইতুল মুকাদ্দাস তৈরি করেন। জেরুজালেমের এই নতুন কাঠামোটির রূপরেখা সেই আবাস তাম্বুর সাথে হুবহু মিল ছিল, যদিও এটি ছিল আকারে মিলন তাম্বুর চেয়ে বড় এবং এমনকি আরো বেশি সুন্দর। পুরাতন ইতিহাসে সুলাইমানের তৈরি বাইতুল মুকাদ্দাস ছিল একটি অন্যতম স্থাপত্য বিষয়ক বিষয়। মিলন তাম্বুর মধ্যে যেভাবে আল্লাহর গৌরব বেহেস থেকে নেমে এসে মহাপবিত্র স্থানকে পূর্ণ করত, ঠিক একইভাবে বাইতুল মুকাদ্দাসের উদ্বোধনী দিনে সেই মহিমান্বিত অকৃত্রিম আল্লাহর উপস্থিতির আলো নেমে আসল এবং বাইতুল মুকাদ্দাস পূর্ণ করে দিল। সুলাইমানের মুনাজাত শেষ হলেই বেহেস থেকে আগুন নেমে এসে পুরানো ও অন্যান্য কোরবানির জিনিস পুড়িয়ে ফেলল এবং বাইতুল মুকাদ্দাস মাবুদের মহিমায় পরিপূর্ণ হল। সেই জন্য ইমামেরা সেখানে ঢুকতে পারলেন না। দুই খানদাননামা 7:1-2। বাইতুল মুকাদ্দাস সেই একই পাহাড়ের মধ্যে তৈরি হয়েছিল যেখানে প্রায় 1000 বছর পূর্বে ইব্রাহিম তার পুত্রের পরিবর্তে একটি ভেড়ার বাচ্চাকে কোরবানি দিয়েছিলেন। এই বিশেষ বাইতুল মুকাদ্দাসকে আল্লাহর কাছে উৎসর্গ করার জন্য বাদশাহ সুলাইমান 1,20,000 ভেড়া ও 22,000 ষাঁড় কোরবানি দেওয়ার আদেশ দিলেন। এই অতিরিক্ত কোরবানি এটি নির্দেশিত করেছিল যে অতিরিক্ত মূল্যবান রক্ত সহস্র বছর পরে কাছেরই একটি পাহাড়ে পরিণত হতে যাচ্ছে। এভাবেই আদমের, হাবিলের, ইব্রাহিমের, মুসার, দাউদের, সুলাইমানের এবং এরকম লক্ষ লক্ষ লোকের দ্বারা কোরবানির দেওয়া রক্ত বছরের পর বছর ধরে কোরবান গাহে উৎসর্গ করা হয়েছে যেন গুনাহ ঢেকে দেওয়া যায়। এরপর মসীহ আসলেন।